الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রের আলোচনা করতে গিয়ে যাকাত প্রদানে অস্বীকারীদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং তাদের সাথে তার ব্যবহারের আলোচনা হচ্ছিল। এ সম্পর্কে তাবরির ইতিহাসে বর্ণিত হয়েছে যে আসাদ গজওয়ান এবং তাই গোত্র নবুয়তের মিথ্যা দাবিকারক তুলাইহা বিন খুয়াইলিদের হাতে সমবেত হয় কয়েকজন বিশেষ ব্যক্তি ছাড়া। আসাদ গোত্রের সব লোক সামিরা নামক স্থানে সমবেত হয়। সামিরা আদ জাতির এক ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। মক্কার পথে অবস্থিত এই জায়গাটি, এই এলাকার চতুর্পাশে কালো রঙের পাথর আছে যে কারণে এই নাম রাখা হয়েছে। ফাজারা এবং গতফান গোত্রের লোকেরা তাদের মিত্রদেরকে নিয়ে তুবার দক্ষিণে সমবেত হয়। নিজ অঞ্চলের সীমান্তে সমবেত হয় সালবা বিন সাদ এবং মুররা। আবাসের মধ্য থেকে তাদের সমর্থকরা রাবাজার আবরাকে সমবেত হয়। রাবাজাও মদিনা থেকে তিন দিনের দূরত্বে অবস্থিত উপত্যকাগুলোর একটি। আবরাকুল জাবাদা বনজবিয়ান গোত্রের জায়গাগুলোর একটি ছিল। বনু কেনানার কিছু মানুষ তাদের সাথে এসে সমবেত হয়, কিন্তু সে অঞ্চলটি তাদের জন্য যথেষ্ট ছিল না, তাই তাদের দুই জামাত হয়ে যায়। এক জামাত আবরাকে অবস্থান করে, দ্বিতীয় জামাত জুলকাসা চলে যায়। জুলকাসা মদিনা থেকে 40 মাইল দূরে অবস্থিত একটি জায়গার নাম। তুলাইহা হেভালকে তাদের সাহায্যের জন্য প্রেরণ করে। হেভাল তুলাইহার ভ্রাতুষ্পুত্র ছিল। হেভাল এভাবে জুলকাসার লোকদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে, যেখানে আসাদ লাইস আদিল এবং মদলেজ গোত্রগুলোর সমর্থকেরাও ছিল। অভেন কোরআন বিন সেনান আব্রাক নামক স্থানে অবস্থিত মুররা গোত্রের নেতৃত্ব গ্রহণ করে। সালভা এবং আবস গোত্রের উপর হাফস বিন আফলান নেতা নিযুক্ত হয়, যে বনুসুবাইর এক ব্যক্তি ছিল। এসব গোত্র তাদের প্রতিনিধি পাঠায় যারা মদিনা আসে। একত্রিত হওয়ার পর তারা এক প্রতিনিধি দল পাঠায়। প্রত্যেক গোত্র সেসব ব্যক্তি যারা আসে তারা মদিনার নেতৃবৃন্দের কাছে অবস্থান করে। হযরত আব্বাস ছাড়া সবাই তাদের আতিথ্য করে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তাদেরকে নিয়ে আসা হয় এই শর্তে যে তারা নামাজ পড়বে কিন্তু যাকাত দেবে না। আল্লাহ তাআলা হযরত আবু বকরকে সত্যের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। হযরত আবু বকর বলেন, যদি এরা উট বাঁধার রশিও আমাকে দিতে অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে জেহাদ করব। হযরত আবু বকরের অবস্থান দেখে যাকাত প্রদানে অস্বীকারীদের প্রতিনিধি দল যখন মদিনা থেকে ফিরে যাচ্ছিল তখন তাদের যে কী অবস্থা ছিল তার উল্লেখ করতে গিয়ে একজন জীবনীকার বলেন, এসব প্রতিনিধি দল যখন তার দৃঢ় সংকল্প দেখে তারা মদিনা থেকে ফিরে যায়। যাওয়ার পথে দুটো কথা তাদের মাথায় ছিল, একটি হলো যাকাত না দেওয়ার বিষয়ে কোনো আলোচনা কার্যকর হবে না, ইসলামের শিক্ষায় বিষয়ে স্পষ্ট, খলিফার নিজস্ব মত এবং সংকল্প পরিত্যাগের কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে মুসলমানরা যুক্তি প্রমাণে স্পষ্ট হওয়ার পর যখন তার সাথে সহমত হয় আর আবু বকরের সমর্থনের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। দ্বিতীয়ত, তাদের নিজেদের ধারণা অনুসারে মুসলমানদের দুর্বলতা এবং সংখ্যা স্বল্পতাকে সুযোগ মনে করে মদিনার উপর এমন ভয়াবহ হামলা করা উচিত যার ফলে ইসলামী শাসন ক্ষমতার পতন ঘটতে পারে, এ ছিল তাদের ধারণা, যার ফলে ধর্মের অবসান ঘটবে। অর্থাৎ আমরা এমনটি যদি করি তাহলে ধর্মের অবসান ঘটবে, এভাবে আমরা দখল করে ফেলব। যাই হোক, ফিরে গিয়ে তারা স্বশগোত্রকে অবহিত করে। মদিনায় জনসংখ্যা এখন খুবই কম আর তাদেরকে হামলা করার বিষয়ে প্ররোচিত করে। অপরদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাসীন ছিলেন না। তিনি সেই প্রতিনিধি দলের ফিরে যাওয়ার পর মদিনার সকল এলাকায় সকল অঞ্চলে পাহারা নিযুক্ত করেন যথারীতি। আর হযরত আলী, হযরত জুবাইর, হযরত তালহা এবং হযরত আবদুল্লাহ বিন মাসউদ এই কাজে নিয়োজিত হন। এক রওয়ায়েত অনুসারে হযরত সাদ বিন আবি ওয়াকাস এবং আব্দুর রহমান বিন আউফের নামও আসে, তাদেরকেও পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়। এছাড়া হযরত আবু বকর পুরো মদিনাবাসীদের মসজিদে সমবেত হওয়ার নির্দেশ দেন। এরপর বলেন, পুরো দেশ কাফের হয়ে গেছে, তাদের প্রতিনিধি দল তোমাদের সংখ্যা স্বল্পতা দেখে গেছে, আর তোমরা জানো না তারা দিনে নাকি রাতে তোমাদের উপর হামলা করবে। তাদের সবচেয়ে নিকটবর্তী জামাত এখান থেকে একবারই দূরে অবস্থিত, অর্থাৎ 12 মাইল দূরে অবস্থিত। আর কিছু মানুষ চাইতো যে আমরা তাদের শর্ত মেনে নিয়ে তাদের সাথে যেন মীমাংসা করি, কিন্তু আমরা তাদের কথা মানিনি, তাদের শর্ত আমরা প্রত্যাখ্যান করেছি। তাই এখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত আবু বকরের ধারণা সঠিক প্রমাণিত হয়েছে। যাকাত প্রদানে অস্বীকারীদের প্রতিনিধি দল মদিনা থেকে ফিরে যাওয়ার পর 3 দিন বা 3 রাত না যেতেই রাতের বেলা তারা মদিনায় হামলা করে বসে। সাথীদের এক জামাতকে জু হিসাতে রেখে আসে তারা, প্রয়োজনে যেন তারা তাদের শক্তি যোগাতে থাকে। বনু ফাজারার একটি ঝর্ণার নাম হলো জু হিসা, এটি রাবাজা নাখালের মাঝে অবস্থিত। যাই হোক, আক্রমণকারীরা রাতের বেলা মদিনার বিভিন্ন এলাকায় পৌঁছে সেখানে পূর্বেই যোদ্ধা নিযুক্ত ছিল, তাদের পেছনে পশ্চাতে আরও কিছু লোক ছিল যারা উপরের দিকে যাচ্ছিল। পাহারাদাররা তাদেরকে শত্রুর আচরণ সম্পর্কে অবহিত করে আবু বকরকে শত্রুর অগ্রযাত্রা সম্পর্কে অবহিত করার জন্য মানুষ পাঠান। হযরত আবু বকর সবাইকে নিজ নিজ স্থানে অবিচল থাকার নির্দেশ দেন। পুরো বাহিনী এমনই করে। এরপর হযরত আবু বকর মসজিদে উপস্থিত লোকদেরকে নিয়ে উঠে বসে তাদের দিকে যাত্রা করেন, আর শত্রু পিছিয়ে যায়। মুসলমানরা উঠে বসে তাদের পেছু ধাওয়া করে। আরেক পর্যায়ে তারা জু হিসা পৌঁছে যান। আক্রমণকারীদের সাহায্যকারী দল চামড়ার ব্যাগে বাতাস ভরিয়ে তাতে রশি বেঁধে মুসলমানদের মোকাবেলার জন্য বের হয়। তারা এসব চামড়ার ব্যাগে উটের সামনে ঝুলিয়ে দেয়। উট যেহেতু এগুলোকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ উটের সামনে ঝুলতে থাকার কারণে মুসলমানদের সব উট ভয় পেয়ে এমনভাবে ছুটে যায় যে তাতে যে আরোহী ছিল তা কোনোভাবে উটের পিঠে স্থির থাকতে পারেনি। এক পর্যায়ে উট মদিনায় ফিরে আসে। অবশ্যই এতে মুসলমানদের কোনো ক্ষতি হয়নি, কিছু কোনো লাভও হয়নি। মুসলমানদের এভাবে হঠাৎ করে ফিরিয়ে পিছনে আসার কারণে শত্রু ধারণা করে বসে যে মুসলমানরা দুর্বল, তাদের মাঝে মোকাবেলা করার শক্তি নেই। এই খামখেয়ালির কারণে তাদের যে সমস্ত সঙ্গী জুল কাসায় ছিল তাদেরকে এর সংবাদ দেয়। তারা এই সংবাদের উপর নির্ভর করে সেই জামাতের কাছে এসে যায়, কিন্তু তারা জানতো না তাদের সম্পর্কে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভিন্ন, যা তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। সারা রাত হযরত আবু বকর তার বাহিনীকে প্রস্তুতির বা প্রস্তুত করার কাজে রত থাকেন। সবাইকে প্রস্তুত করে রাতের শেষ প্রহরে পুরো বাহিনীকে বিন্যস্ত করে যাত্রা করেন। নোমান বিন মুকাররিনকে ডান পাশে, আবদুল্লাহ বিন মুকাররিনকে সেনাবাহিনীর বামে, সৈয়দ বিন মুকাররিনকে সেনাবাহিনীর পিছনের অংশে নিযুক্ত ছিলেন। তাদের কাছে কিছু অশ্বারোহীও ছিল, ফজরের পূর্বে মুসলমান এবং যাকাত প্রদান অস্বীকারীরা একই ময়দানে ছিল। মুসলমানদের আসার খবর তারা কোনোভাবে জানতেই পারেনি। মুসলমানরা রাতের শেষ অংশে যুদ্ধ করে সূর্যের কিরণ দিগন্তকে আলোকিত করার পূর্বেই যাকাত প্রদানে অস্বীকারীরা পরাজিত হয়ে পালিয়ে যায়। আরও লেখা আছে যে মুসলমানরা তাদের সব গবাদি পশু নিজেদের করতলগত করে এই ঘটনায় হেবাল মারা যায়। হযরত আবু বকর তাদের পিছু ধাওয়া করেন এবং জুলকাসে গিয়ে থামেন। এটি প্রথম বিজয় ছিল যা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। হযরত আবু বকর নোমান বিন মুকাররমকে কিছু মানুষের সাথে সেখানে নিয়োজিত করেন আর নিজে মদিনা ফিরে আসেন। তাবরির ইতিহাস থেকে নেওয়া হয়েছে এটি। বদরের যুদ্ধের সাথে এই যুদ্ধের তুলনা করে একজন লেখক লিখেছেন, তখন আবু বকর ঈমান, বিশ্বাস, দৃঢ় সংকল্প, অবিচলতা, বুদ্ধিমত্তা ও সাবধানতার যে স্বাক্ষর রেখেছেন, এর ফলে মুসলমানদের হৃদয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন যুদ্ধের স্মৃতি জাগ্রত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই বিজয় বদরের যুদ্ধের সাথে সাদৃশ্য রাখে। বদরের যুদ্ধের দিন মুসলমানের সংখ্যা ছিল 313, মক্কার মুশরিকদের সংখ্যা হাজারের অর্ধে ছিল। তখনও হযরত আবু বকরের সাথে যে ঘটনা ঘটে, বিরোধীদের সাথে যুদ্ধের যে ঘটনা ঘটে, তখনও মুসলমানদের সংখ্যা খুবই সামান্য ছিল। এর বিপরীতে হাবস, জুবিয়ান এবং গতফানের বিভিন্ন গোত্র বিশাল জনসংখ্যা নিয়ে হামলা করে। বদরের যুদ্ধের সময় আল্লাহ তাআলা মুসলমানদেরকে মুশরিকদের বিরুদ্ধে বিজয় দান করেন। তখন আবু বকর এবং তার সঙ্গীরা দৃঢ় ঈমানের স্বাক্ষর রাখেন আর শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করেন। যেভাবে বদরের যুদ্ধ সুদূর প্রসারী ফলাফল বহন করেছে, এই যুদ্ধে মুসলমানদের বিজয় ও ইসলামের ভবিষ্যতের উপর সুগভীর প্রভাব ফেলেছে। বনু জুবিয়ান এবং বনু আবাস এই পরাজয়ের কারণে ক্রোধান্বিত হয়ে তাদের অঞ্চলে উপস্থিত মুসলমানদেরকে হঠাৎ করে হামলা করে, তাদেরকে নির্দয়ভাবে হামলা করে বিভিন্ন কষ্ট দেয় এবং শহীদ করে দেয়। নতুন মুসলমান যারা তাদের অঞ্চলে বসবাস করত তাদেরকে তারা হত্যা করে এবং তাদের অনুসরণে অন্যরাও তাই করে। এসব অত্যাচার এবং নির্যাতনের সংবাদ পেয়ে হযরত আবু বকর মুশরিকদেরকে হত্যা করার সংকল্প করেন আর প্রত্যেক গোত্রের যারা মুসলমানদেরকে হত্যা করেছে তাদেরকে বিনিময়ে হত্যা করবেন। হযরত আবু বকরের নেতৃত্বে যাকাত প্রদানে অস্বীকারীদের হামলা প্রতিহত হতে অন্যান্য দুর্বল গোত্র একে একে যাকাত নিয়ে মদিনায় আসতে থাকে। দুর্বল গোত্রগুলো যখন দেখে যে শক্তিশালী গোত্রগুলোর এই হলো অবস্থা, তাই যারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল তারা যাকাত নিয়ে মদিনায় আসে। কোনো গোত্র রাতের প্রথম অংশে যাকাত নিয়ে আসে, কোনো গোত্র মাঝরাতে আর কোনো গোত্র রাতের শেষ প্রহরে। এরা যখন মদিনায় আসত প্রত্যেক দল সামনে আসলেই মানুষ বলতো এদেরকে ভয় প্রদর্শনকারী বা কোনো মন্দ সংবাদ বহনকারী মনে হচ্ছে। হযরত আবু বকর অবশ্য প্রত্যেকবার এটি বলতেন, এরা শুভ সংবাদদাতা, আমাদের সাহায্যের জন্য এসেছে, ক্ষতির জন্য নয়। যখন স্পষ্ট হয়ে যায় যে এই দলগুলো ইসলামের সাহায্যের জন্য এসেছে, যাকাতের সম্পদ নিয়ে এসেছে, তখন মুসলমানরা হযরত আবু বকরকে বলে যে আপনি বড় বরকতময় ব্যক্তিত্ব, আপনি সবসময় শুভ সংবাদই দিয়ে আসছেন। তখন হযরত আবু বকর এই কথা বলেন, মন্দ সংবাদ এবং মন্দ ইচ্ছা নিয়ে যারা আসে তারা দ্রুত হাঁটে, যারা শুভ সংবাদ নিয়ে আসে এমন কাফেলা সবসময় শান্তিপূর্ণভাবে এবং ধীরে ধীরে চলে। আমি তাদের গতি দেখেই ধারণা করতে পারি যাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে সফলতার পর যাকাত সংগ্রহ করা সম্পর্কে তাবরির ইতিহাসে আছে যে সেই যুগে এত পরিমাণ যাকাত মদিনায় একত্রিত হয়ে যায় যে মুসলমানদের চাহিদা পূরণ হয়ে বেঁচে যায়। এইসব বিজয় এবং শুভ সংবাদ যখন আসছিল হযরত উসামার বাহিনীও সফলভাবে সাফল্যের পর বিজয় লাভের পর মদিনায় ফিরে আসে। হযরত উসামার ফিরে আসার পর হযরত আবু বকর মদিনায় তাকে নিজের নায়েব নিযুক্ত করেন। এটিও বলা হয় হযরত আবু বকর সিনান জামরিকে তার নায়েব নিযুক্ত করেন আর তাকে এবং তার বাহিনীকে বলেন, আপাতত তোমরা আরাম করে নাও, আর তোমাদের বাহনের পশুকেও আরাম করতে দাও। হযরত আবু বকর মানুষকে নিয়ে বাহনে বসে যুলকাসা যাত্রা করেন, কিন্তু মুসলমানরা হযরত আবু বকরকে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূলের খলিফা, খলিফাতুর রাসূল, খোদার দোহাই দিয়ে অনুরোধ করছি যে আপনি নিজেই অভিযানে যাবেন না, খোদা নাখাস্তা যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে পুরো ব্যবস্থাপনা শৃঙ্খলা হারিয়ে বসবে, অন্য কাউকে প্রেরণ করুন যেন সে যদি কোনো সমস্যায় পড়ে অন্য কাউকে নিযুক্ত করা যায়। হযরত আবু বকর বলেন, খোদার কসম আমি আদৌ এমনটি করব না, আর আমি আপনাদের সহমর্মিতা আমার জীবন বাজি রেখে করব। এরপর রাবাজাবাসীদের উপর হামলা সম্পর্কে লেখা আছে, হযরত আবু বকর সব ব্যবস্থা করে জুলহিসা এবং জুলকাসা চলে যান। জুলকাসা মদিনা থেকে 40 মাইল দূরে অবস্থিত একটি জায়গা। নোমান, আবদুল্লাহ এবং সোহেল নিজ নিজ জায়গায় ছিলেন। হযরত আবু বকর আব্রাস নামক স্থানে রাবাজাবাসীদের অবস্থান স্থলে পৌঁছে যান। ভয়াবহ যুদ্ধ হয়। অবশেষে আল্লাহ তাআলা হারেস ও আবকে পরাজিত করেন, যারা মুরাস আলেবা এবং আবসের নেতা ছিল। হুদায়াকে জীবিত গ্রেফতার করা হয়। হযরত আবু বকর কয়েকদিন সেখানে অবস্থান করেন, আর আবারকে তিনি মুসলমানদের ঘোড়ার চারণভূমি বানিয়ে দেন। এই যুদ্ধে পরাজিত হয়ে বনু আবস এবং বনু জুবিয়ান তোলাইহার দলে যোগ দেয়, যারা সোমাইরা থেকে বোজাখা এসে যাত্রা বিরতি দেয়। বোজাখা বনু আসাদের একটি ঝর্ণার নাম। এখানে তোলাইহা আসাদের সাথে আবু বকরের যুগে অনেক ভয়াবহ যুদ্ধ হয়। একজন লেখক পরাজিত গোত্রের আচরণ সম্পর্কে লেখে যে আবাস জুবিয়ান, গাতফান, বনি বাকর এবং মদিনার পাশে বসবাসকারী বিদ্রোহী গোত্রগুলোর জন্য আবশ্যক ছিল কপটতা এবং বিদ্রোহ থেকে বিরত হওয়া। হযরত আবু বকরের আনুগত্য এবং ইসলামী শিক্ষা মেনে চলা উচিত ছিল, মুসলমানদের হাতে হাত রেখে মুরতাদদের বিরুদ্ধে সমবেত হওয়া আর যুক্তির দৃষ্টিকোণ থেকে এটি করা উচিত ছিল, আর বাস্তব ঘটনাও এটিকে সমর্থন করে। আবু বকরের মাধ্যমে তাদের শক্তি খর্ব হয়েছিল। রোমান সীমান্তে সাফল্যের কারণে মদিনাবাসীদের এক প্রতাপ এবং প্রভাব প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের শক্তি বৃদ্ধি পেয়েছিল। তাদের সেই দুর্বলতা ছিল যা বদরের যুদ্ধের সময় বা প্রারম্ভিক যুদ্ধের যুগে ছিল। মক্কা তাদের সাথে আর তায়েফ উভয় শহরের নেতৃত্ব পুরো আরবে স্বীকৃত ছিল, আর সেসব গোত্রে এমন অনেক মুসলমান ছিল যারা নিজেরা শক্তিশালী ছিল এবং বিদ্রোহীদের বিদ্রোহীরা চেষ্টা করেও তাদেরকে নিজের দলে ফেরাতে পারে না। এইভাবে তাদের অবস্থা দুর্বল হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা তাদের চোখ অন্ধ করে রেখেছিল। তারা লাভ এবং ক্ষতি কোথায় তা বুঝতে পারেনি। তারা স্বদেশ ছেড়ে দিয়ে বনু আসাদের মিথ্যা নবুয়তের দাবি কারক তোলাহা বিন খুয়াইলিদের দলে যোগ দেয়। তাদের মাঝে যেসব মুসলমান ছিল তারা তাদেরকে তাদের অভিশন থেকে বিরত রাখতে পারেনি। তাদের চলে যাওয়ার কারণে তোলাহা মুসাইলামার শক্তি বৃদ্ধি পায়। ইয়ামানে বিদ্রোহের অগ্নিশিখা জ্বলতে থাকে, কিন্তু সবসময় স্মরণ রাখা উচিত যে তারা বিদ্রোহ করেছিল এবং যুদ্ধ করেছিল। শুধু কোনো দাবি বা কারো দাবির কারণে যুদ্ধ হয়নি, বিদ্রোহের প্রতিশোধ নেওয়া হয়েছে তাদের কাছ থেকে বা নেওয়া হচ্ছিল। তারা যে যুদ্ধ আরম্ভ করে রেখেছিল তার উত্তর দেওয়া হয়েছিল। যাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে বিজয় লাভ এবং আবু বকরের বিজয় ও সাহসিকতার উল্লেখ করতে গিয়ে আবদুল্লাহ বিন মাসউদ বর্ণিত একটি রওয়ায়েতে রয়েছে, তিনি বলেন, মহানবীর ইন্তেকালের পর আমরা এমন অবস্থানে ছিলাম যে যদি আল্লাহ তাআলা আবু বকরের মাধ্যমে আমাদের সাহায্য না করতেন তাহলে ধ্বংস নিশ্চিত ছিল। সব মুসলমানের এ বিষয়ে মতৈক্য ছিল যে যাকাতের উটের জন্য আমরা অন্যদের বিরুদ্ধে যুদ্ধ করব না, আর আল্লাহর ইবাদতে রত থাকবো যতক্ষণ না আমরা পূর্ণ বিজয় লাভ করি। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হন। তিনি যাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে তৃতীয় কোনো কথা রাখেন। প্রথম কথা হলো হয়তো লাঞ্ছনা এবং গঞ্জনা শিরোধার্য করার জন্য যেন প্রস্তুত হয়ে যায় বা যুদ্ধের জন্য যেন প্রস্তুতি নেয়। লাঞ্ছনা গঞ্জনা গ্রহণের অর্থ হলো তাদের একথা স্বীকার করা যে তাদের যারা নিহত হবে তারা জাহান্নামী আর আমাদের নিহতরা জান্নাতি, এবং তারা আমাদের নিহতদের জন্য রক্তপণ দেবে। আমরা তাদের কাছ থেকে যে মাল গনিমত নিয়েছি তা ফেরত চাওয়ার কোনো অধিকার থাকবে না। আমরা যে সম্পদ তাদের কাছ থেকে নিয়েছি তা যেন আমাদের ফেরত দেয়। আর দেশান্তরিত হওয়ার শাস্তির অর্থ হলো পরাজিত হওয়ার পর তারা নিজের এলাকা থেকে বেরিয়ে যাবে আর দূরের কোনো অঞ্চলে গিয়ে যেন জীবন কাটায়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর কিছু আরবের কিছু গোত্র যখন যাকাত দিতে অস্বীকার করে হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। তখন অবস্থা এত নাজুক ছিল, এত স্পর্শকাতর ছিল যে হযরত ওমরের মতো মানুষ পরামর্শ দেন যে এদের সাথে নমনীয় আচরণ করা উচিত, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন যে একথা পূর্বে বলা হয়েছে। তিনি বলেন, আবু কাহাফার ছেলে কীভাবে সেই নির্দেশকে রহিত করতে পারে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম দিয়েছেন? খোদার কসম, যদি এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের যুগে ওটের পা বাঁধার একটা রশি যাকাত হিসাবে দিত তাহলে সেই রশিও আমি তাদের কাছ থেকে আদায় করব, আর ততক্ষণ পর্যন্ত বিরত হব না যতক্ষণ তারা যাকাত না দেবে। যদি যদি তোমাদেরকে ওই বিষয়ে আমার ডাকে সাড়া না দেয় তাহলে আমি একলা চলনীতি অবলম্বন করব, একা তাদের মোকাবেলা করব। হযরত মুসলিম বলছেন যে মহানবীর কীভাবে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপ অনুসরণ করতেন অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে, যদিও জ্যেষ্ঠ সাহাবিরা যুদ্ধের বিরুদ্ধে পরামর্শ দিচ্ছেন কিন্তু মহানবীর নির্দেশ বাস্তবায়নের জন্য সকল প্রকার বিপদ শিরোধার্য করার জন্য প্রস্তুত হয়ে যান। হযরত মুসলিম আরেক জায়গায় লিখেছেন বা বর্ণনা করেছেন, হযরত আবু বকরের যুগে যখন ধর্মত্যাগের ফেতনা ছড়িয়ে পড়ে আর শুধু গ্রামে বা জামাত নামাজ হতো আর সেনাবাহিনীও সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, সে পরিস্থিতিতে যাকাত প্রদানে অস্বীকারীদের কাছে সংবাদ পাঠান যে মহানবীর যুগে যে যদি কেউ রসে দিত এখন আমি তা তরবারের যুগে আদায় করব যদি তারা না দেয়। হযরত ওমরের মতো সাহসী মানুষ পরামর্শ দেন যে সময়ের দাবি হলো যাকাতের উপর জোর না দেয়া, কিন্তু হযরত আবু বকর আদৌ তার কথা কর্ণপাত করেননি। এটি থেকে বোঝা যায় যাকাত কত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। হযরত মুসলিম যে কথা এখানে বর্ণনা করেছেন তার এক বক্তৃতায় তিনি এটি বর্ণনা করেছেন যাতে তাকওয়ার বিভিন্ন স্তর তিনি তুলে ধরছিলেন, যাকাতের কত গুরুত্ব তা স্পষ্ট করছিলেন তিনি, আর তাকওয়ার উপর বিচরণকারীদের জন্য তাকওয়ার পথে বিচরণকারীদের জন্য যাকাত প্রদান করা আবশ্যক। সেখানে এটিও বলেছেন যে আহমদদেরকে ওই কথা স্মরণ রাখা উচিত যে যাকাত কত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যথারীতি প্রদান করা উচিত বা এটি আন্তরিকতার সাথে দেওয়া উচিত। হযরত মুসলিম আরেক জায়গায় বলেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যাকাত। যাকাতের বিষয়টি তিনি বর্ণনা করছেন কিন্তু মানুষ এটিকে বোঝেনি। আল্লাহ তাআলা নামাজের পরেই যাকাতের নির্দেশ দিয়েছেন। হযরত আবু বকর বলেন, যাকাত যারা দেয় না তাদের সাথে আমি সেই ব্যবহারই করব যা মহানবী কাফেরদের সাথে করতেন, এমন লোকদের পুরুষদেরকে আমি দাস বানিয়ে নেব, তাদের মহিলাদেরকে দাসী। মহানবীর ইন্তেকালের পর এমন পরীক্ষার যুগ আসে যার আরবের তিনটি শহর অর্থাৎ মক্কা মদিনা এবং আরেকটি শহর ছাড়া পুরো আরব মুরতাদ হয়ে যায়। হযরত ওমর আবু বকরকে বলেন যে যারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের সাথে মিশা করেন, প্রথমে অন্য মুরতাদদের সাথে যুদ্ধ হচ্ছে, ধীরে ধীরে এদের উত্তর বিরত হয়ে যাবে। প্রথমে নবুয়তের মিথ্যা দাবিকারকদের নির্মূল করা যুক্তিযুক্ত হবে কেননা তাদের সৃষ্ট ফেতনা বেশি ভয়াবহ। হযরত আবু বকর বলেন, মানুষ যদি ছাগল ছানা বা উট বাঁধার রশিও যদি যাকাত দিতে অস্বীকার করে যা মহানবীকে তারা দিত তাহলে আমি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করব, যদি তোমরা আমাকে নিঃসঙ্গ ছেড়ে চলে যাওয়ার বনের হিংস্র প্রাণীরা যদি আমার উপর হামলা করে তাহলে আমি এদের সাথে একা যুদ্ধ করব। এটিও খেলাফতের একটি কল্যাণ শরীয়ত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা উচিত লাগাতার। খলিফা অক্সর শরীয়ত প্রতিষ্ঠার চেষ্টা করেন। মুসলিম আরেক জায়গায় বলেন যে আরেকটি আপত্তি মানুষ করে থাকে আর আল্লাহ তাআলা এর উত্তর 1300 বছর পূর্বেই প্রদান করেছেন। মানুষ বা পত্রিকারীরা বলে যে শাওয়ের হোম ফেল আমর নির্দেশটি মহানবীর জন্য খেলাফত কোত্থেকে বেরোলো, খেলাফতের জন্য তো আমার নির্দেশ নেই, কিন্তু এদের স্মরণ রাখা উচিত। আবু বকরের বিরুদ্ধে যখন যাকাত সংক্রান্ত আপত্তি হয় সেটি এই ধরনেরই একটি আপত্তি ছিল যে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, তুমি তাদের মহানবীকে নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি তারা বলে যে এই নির্দেশ মহানবীর জন্য তিনি নেই, তাই এখন কারো জাকাত নেওয়ার কোনো অধিকার নেই। যার জাকাত নেওয়ার নির্দেশ ছিল তাকে তিনি তো ইহদাম ত্যাগ করেছেন। হযরত আবু বকর এই উত্তরই দিয়েছেন যে এখন আমি সম্বোধিত। হযরত আবু বকর মহানবী ইন্তেকাল করেছেন, আবু বকর আছেন, শরীয়ত প্রতিষ্ঠিত আছে, তাই খলিফায়ে ওয়াক্তকে সম্বোধন করা হয়েছে। এখানে মুসলিম তখন বলেন, বক্তৃতায় বলেন যে এর একসাথে একমত হয়ে সমস্যারে আপত্তিকারীকে আমি বলছি যে এখন আমি সম্বোধিত, আমাকে সম্বোধন করা হয়েছে। এখানে হযরত মুসলিম বলছেন তখন আবু বকরের উত্তর যদি সত্য হয়ে থাকে, যা অবশ্যই সত্য ছিল, হযরত আবু বকর যে উত্তর দিয়েছেন তা সত্য ছিল, তিনি বলেন সেটি যদি সত্য হয় আমার এই কথাও সত্য এবং সঠিক যে আজকে আমি সম্বোধিত, আর এই নীতি সবসময় খেলাফতের সাথে থাকবে। এটি স্মরণ রাখার বিষয়। তিনি বলেন যে যদি তোমাদের আপত্তি সঠিক হয় তাহলে কোরআনের অনেক শিক্ষা কোরআন থেকে বের করে দিতে হবে, আর এটি প্রকাশ্য ভ্রষ্টতা। এই কথাগুলো তখন বর্ণনা করেন যখন খেলাফত সম্পর্কে তিনি একটি বক্তৃতা করেন। মনসবে খেলাফত নামে হুজুর যে বক্তৃতা আছে তাতে এই কথাগুলো রয়েছে। আরেকবার মুসলিম আহমদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন ইন্তেকাল হয় অনেক নির্বোধ মুসলমান মুরতাদ হয়ে যায়। ইতিহাসে লেখা আছে শুধু তিনটি জায়গা এমন ছিল যেখানে মসজিদে বা জামাত নামাজ হতো। দেশের বেশিরভাগ মানুষ যাকাত দিতে অস্বীকার করে, তারা বলতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর কারো কী অধিকার আছে আমাদের কাছে যাকাত চাওয়ার। যখন এই অশুভ প্রবাহ পুরো আরবে ছড়িয়ে পড়ে আর হযরত আবু বকর এমন লোকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চান, তখন হযরত ওমর এবং অন্যান্য সাহাবি হযরত আবু বকরের কাছে পৌঁছে, যার উল্লেখ পূর্বেই করা হয়েছে, যে তারা বলেন যে এটি বড় নাজুক সময়, এখন সামান্য ভ্রান্তি অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, তাই আমাদের প্রস্তাব হলো এত বিশাল শত্রু বাহিনীর মোকাবেলা করা উচিত হবে না, যারা যাকাত দিতে চাচ্ছে না তাদের সাথে নমনীয় ব্যবহার করা উচিত। হযরত আবু বকর বলেন, তোমাদের যার ভয় হয় সে যেখানে ইচ্ছা যাক, খোদার কসম যদি তোমাদের এক ব্যক্তিও আমার সঙ্গ না দেয় আমি একা শত্রুর মোকাবেলা করব, আর শত্রু মদিনায় ঢুকে আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে হত্যা করে আর মহিলাদের লাশ মদিনার গলিতে কুকুর টানা হেঁচড়া করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ বিরত হবো না যতক্ষণ তারা উটের হাঁটু বাঁধার যে রশি পূর্বে দিত তা আবার দেয়া আর আরম্ভ না করে। যখন হযরত আবু বকর শত্রুর দুষ্কৃতির মোকাবেলা করেন এবং এরপর সাফল্য লাভ হয়, শুধু এই জন্য যে তিনি জানতেন যে কাজ আমাকেই করতে হবে, তাই পরামর্শদাতা সাহাবিদের বলেন, তোমাদের কোনো ব্যক্তি আমার সাথে থাকুক বা না থাকুক আমি একা শত্রুর মোকাবেলা করব, এ পথে আমি মারা গেলেও অতএব যে জাতির মাঝে এই দৃঢ় সংকল্প জন্ম নেয় সেই জাতি সকল ক্ষেত্রে সাফল্য লাভ করে, শত্রু কখনো তাদের সামনে দাঁড়াতে পারে না। আর হুজুর বলছেন এটি জাতিগত উন্নতির রহস্য যা সবসময় স্মরণ রাখা উচিত। আর এক জায়গায় হযরত মুসলিম আহমদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর যাকাত সংক্রান্ত বিভেদের কারণে যখন আরবের সহস্র সহস্র মানের মুরতাদ হয়ে যায় মুসাইল এবং মদিনায় হামলা করে, তখন হযরত আবু বকর যিনি তখন খলিফা ছিলেন তিনি সংবাদ পান যে মুসাইল এক লক্ষ সৈন্য নিয়ে হামলা করতে যাচ্ছে। তখন কিছু মানুষ হযরত আবু বকরকে পরামর্শ দেয় যে এখন যেহেতু আমরা কঠিন যুগ অতিবাহিত করছি, যাকাত বিষয়ে মতভেদের কারণে মানুষ ক্রমশ মুরতাদ হয়ে চলেছে, আর অপরদিকে মুসাইল অনেক বড় সেনাবাহিনী নিয়ে হামলা করছে, তাই এমন নাজুক পরিস্থিতির নিরিখে আপাতত যাকাতের দাবি না করা যুক্তিযুক্ত হবে এবং তাদের সাথে মীমাংসা করা বিধেয় হবে। হযরত আবু বকর এমন আশঙ্কার আদৌ ভ্রুক্ষেপ করেননি এবং পরামর্শদাতাদেরকে বলেন, তোমরা কি আমা সে কথা মানাতে চাও যা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু
আলাইহিসাল্লাম
এর শিক্ষার প্রকাশ্য পরিপন্থী? যাকাতের নির্দেশ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পক্ষ থেকে, তাই আমার জন্য আবশ্যক হলো খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নির্দেশকে প্রতিষ্ঠিত রাখার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করা। সাহাবীরা বলেন, পরিস্থিতির দাবি হলো তাদের সাথে মীমাংসা করা। হযরত আবু বকর বলেন, আপনারা যদি যুদ্ধ করতে না চান, শত্রুর মোকাবেলা করার সাহস না থাকে, যান ঘরে গিয়ে বসে থাকুন। খোদার কসম, আমি শত্রুর সাথে ততক্ষণ একা যুদ্ধ করতে থাকবো যতক্ষণ তারা ওটের হাঁটু বাঁধার যে রশি পূর্ব জাকাত হিসাবে দিতে তা প্রদান না করবো, যতক্ষণ তাদেরকে জাকাত প্রদানে সহমত করতে না পারবো তাদের সাথে আমি কখনো মীমাংসা করবো না। হযরত মুসলিম বলেন যে সত্যিকার ইমানের এটি পরিচয় হয়ে থাকে। হুজুর বলছেন যে এই ইমানই যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা পৃথিবীতে ইসলামের সত্যিকার বাণী পৌঁছাতে পারবো আর সাফল্য ইনশাল্লাহ আমাদের লাভ হবে। আরেক জায়গায় হযরত মুসলিম বলেছেন, তিনি সাল্লামের ইন্তেকালের পর আরবের বিভিন্ন গোত্র বিদ্রোহ করে এবং জাকাত দিতে অস্বীকার করে। তারাও এই যুক্তি দিত যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ছাড়া অন্য কাউকে যাকাত নেয়ার অধিকার দেননি। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, মহানবীকে সম্বোধন করে বলছেন আল্লাহ তাআলা, হে মুহাম্মদ, তুমি তাদের সম্পদের কিছু অংশ যাকাত হিসাবে নাও। কোথাও এখানে উল্লেখ নেই যে মহানবীর তেরোধানের পর যাকাত নেয়ার কারো কোনো অধিকার আছে, কিন্তু মুসলমানরা তাদের এই যুক্তিকে গ্রহণ করেনি, অথচ সেখানে বিশেষভাবে মহানবীকে সম্বোধন করা হয়েছে। যাই হোক, তখন যারা মুরতাদ হয়েছে তাদের একটা শক্তিশালী বা জোরালো যুক্তি ছিল, যাকাত নেয়ার অধিকার শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল, অন্য কারো নয়। তাদের এই ভুল ধারণাই এর কারণ যে নিজামের সাথে সম্পর্কযুক্ত শিক্ষা সবসময় অনুসরণযোগ্য নয়, আমলযোগ্য নয়, সেগুলো মহানবীর সাথেই সম্পৃক্ত। কিন্তু খলিফা সানি বলছেন যে ধারণা ভুল। সত্য কথা হলো যেভাবে নামাজ রোজার শিক্ষা মহানবীর জীবনাবসানের সাথে রহিত হয়ে যায়নি, একইভাবে জাতিগত এবং দেশের সাথে সম্পর্কযুক্ত শিক্ষাও তার প্রধানের সাথে সাথে রহিত হয়ে যায়নি। নামাজ বা জামাত যা একটি সামগ্রিক ইবাদত, তো এই সমস্ত শিক্ষার ক্ষেত্রে সকল যুগে তার নায়েবদের মাধ্যমে এর উপর আমল করা সকল যুগে আবশ্যক। এর আরেক জায়গায় হযরত মুসলিম বলেন, মহানবী সাল্লামের যখন ইন্তেকাল হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন, তখন পুরো আরব মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়। মক্কা, মদিনা এবং আরেকটি ছোট্ট গ্রাম ছাড়া সারা দেশের মানুষ যাকাত দিতে অস্বীকার করে এবং বলে, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে বলেছিলেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে সদকা বা যাকাত নাও, অন্য কারো আমাদের কাছ থেকে যাকাত নেওয়ার অধিকার নেই। বস্তুত পুরো আরব মুরতাদ হয়ে যায় এবং যুদ্ধের জন্য যাত্রা করে। মহানবীর যুগে যদিও ইসলাম দুর্বল ছিল, কিন্তু আরবের বিভিন্ন গোত্র ভিন্ন ভিন্নভাবে হামলা করতো, কখনো এক গোত্র হামলা করতো, কখনো ভিন্ন গোত্র। আহজাবের যুদ্ধের সময় যখন কাফের বাহিনী সম্মিলিতভাবে হামলা করে, সে পর্যায়ে ইসলাম অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল, যদিও তত বেশি ছিল না যে ভবিষ্যতে কোনো হামলায় তাদের উপর আর হবে না বা হামলার আশঙ্কা থাকবে না। এরপর মহানবী তাদেরকে প্রতিহত করতে যখন যান, তখন আরবের কিছু গোত্র তার সাহায্যের জন্য দণ্ডায়মান হয়। এভাবে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে শত্রুর মাঝে সেই মনোবৃত্তির সৃষ্টি করেন যেন তারা এতটা শক্তিশালী হয়ে না উঠে যে পুরো দেশের উপর তারা ছেয়ে যাবে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন পুরো আরব মুরতাদ হয়ে যায়, শুধু মক্কা মদিনা এবং ছোট্ট একটি গ্রাম ছাড়া। এক কথায় সব জায়গার মানুষ জাকাত দিতে অস্বীকার করে, সেনাবাহিনী নিয়ে মুসলমানদের মোকাবেলার জন্য বের হয়। শুধু জাকাতে অস্বীকার করেনি, বরং বাহিনী নিয়ে মোকাবেলার জন্য বেরিয়ে আসে। কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে 1,00,000 বাহিনী ছিল, কিন্তু অপরদিকে ছিল 10,000 বাহিনীর, তাও যাচ্ছিল সিরিয়া। এটি সেই বাহিনী ছিল যাকে মহানবী সাল্লাম মৃত্যুর সন্নিকটবর্তী যুগে রোমান অঞ্চলে হামলার জন্য প্রস্তুত করেছিলেন, আর ওসামাকে এর কর্মকর্তা নিযুক্ত করেন। বাকি যারা রয়ে গিয়েছিল হয়তো তারা ছিল দুর্বল এবং বয়োবৃদ্ধ বা গুটিকতক যুবক ছিল। এই পরিস্থিতি দেখে সাহাবীরা চিন্তা করেন, যদি এমন বিদ্রোহের সময় ওসামা বাহিনীও চলে যায় তাহলে মদিনার নিরাপত্তার কোনো ব্যবস্থা থাকবে না। জ্যেষ্ঠ সাহাবিদের এই প্রতিনিধি দল হযরত আবু বকরের কাছে আসে, যা পূর্বেই বলা হয়েছে, এবং তারা বলে যে স্বল্পকালের জন্য এই বাহিনীর যাত্রা স্থগিত করা হোক, বিদ্রোহ যখন দূরীভূত হবে, কেটে যাবে, তখন এই বাহিনীকে পাঠানো যেতে পারে। কিন্তু এখন এই বাহিনীকে প্রেরণ করা কোনোভাবে ঝুঁকি মুক্ত নয়। হযরত আবু বকর অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বলেন, তোমরা কি চাও যে মহানবীর ইন্তেকালের পর আবু কাহাফার পুত্র সর্বপ্রথম যা করবে তা হলো যে বাহিনী মহানবী প্রেরণের নির্দেশ দিয়েছিলেন সে বাহিনীর যাত্রা স্থগিত করব। যাই হোক, তিনি বলেন এই বাহিনী অবশ্যই যাবে। আর এই বাহিনী আমি অবশ্যই প্রেরণ করব। যে বাহিনীকে প্রেরণের নির্দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যদি তোমরা শত্রু বাহিনীকে ভয় করো তাহলে আমার সঙ্গ ছেড়ে দাও, আমি একা পুরো শত্রুর মোকাবেলা করব। এই ছিল এটি ছিল ইয়াবুদুনানিল্লাহি শাহে আজ সত্য তার একটি বড় প্রমাণ, অর্থাৎ তারা আমার ইবাদত করবে এবং মোমেনরা আমার ইবাদত করবে, আমার সাথে অন্য কাউকে শরীক করবে না, অর্থাৎ খেলাফতের সাথে যারা থাকবে এই হবে তাদের অবস্থা। এই ছিল, এই হলো সেই অবস্থা যা খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত এবং জারি বা চলমান আছে। তিনি বলছেন দ্বিতীয় প্রশ্ন হলো জাকাতের। সাহাবীরা বলেন, যদি আপনি সেনাবাহিনী প্রেরণ করতে চান তাহলে যারা জাকাত দিচ্ছে না তাদের সাথে সাময়িক মীমাংসা করুন এবং বলুন যে এবছর জাকাত নেব না, আর এই সময়ের ভিতর তাদের উত্তেজনা প্রশমিত হবে এবং বিভেদ দূরীভূত হওয়ার কোনো সুযোগ সৃষ্টি হবে। কিন্তু হযরত আবু বকর বলেন যে এমনটি আদৌ হবে না, আমি এটি মানছি না। তখন সাহাবীরা বলেন, যদি ওসামার বাহিনীও চলে যায়, এদের সাথে সাময়িক মীমাংসাও করা না হয় তাহলে কে শত্রুর মোকাবেলা করবে? মদিনায় এই বৃদ্ধ এবং দুর্বল লোকেরা রয়েছে, কয়েকজন যুবক তাদের কীভাবে মোকাবেলা করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুগণ, যদি তোমরা তাদের মোকাবেলা করতে না পারো, আবু বকর একা তাদের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়বে। এই দাবি মুসলিমত বলছেন যে এটি সেই ব্যক্তির দাবি যিনি রণকৌশল সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা রাখতেন না, যা সম্পর্কে সাধারণত মনে করা হতো যে তার হৃদয়ে বা তার দুর্বল মনের মানুষ, তখন এই সাহসিকতা, দৃঢ় বিশ্বাস এবং এই অবিচলতা কোত্থেকে তার মাঝে সৃষ্টি হয়েছে? এটি এই থেকে সৃষ্টি হয়েছে যে আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি খলিফার পদমর্যাদায় অধিষ্ঠিত এবং সমস্ত কাজের দায়িত্ব আমার উপর, তাই আমার জন্য আবশ্যক হলো মোকাবেলার জন্য বেরিয়ে যাওয়া। সাফল্য দেয়া বা না দেয়া খোদা তাআলার হাতে। যদি সাফল্য দিতে চান তাহলে তিনি নিজে আমাকে সফল করবেন, যদি সফল করতে না চান পুরো বাহিনী মিলেও আমাকে সাফল্য দিতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সিদ্ধান্তের কত অসাধারণ ফলাফল প্রকাশিত হয়েছে সে সম্পর্কে মুসলিমত লিখেছেন যে আবু বকর সাহাবিদের ইচ্ছার বিরুদ্ধে হযরত ওসামা বিন যায়েদকে সেনাবাহিনী সহ মওতার উদ্দেশ্যে যাত্রা করেন। 40 দিন পর এই অভিযান সফল হওয়ার পর বাহিনী মদিনায় ফিরে আসে। আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয়ে অবতীর্ণ হতে সবাই নিজেদের চোখে দেখেছে। অভিযানের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিথ্যানুবতের দাবিকারকদের যে ফিতনা ছিল সেই দিকে দৃষ্টি দেন এবং এটিকে এমনভাবে নিশ্চিহ্ন করেন যে তারা পদপিষ্ট হয় এবং এই ফিতনা সম্পূর্ণভাবে তিরোহিত হয়। আর ধর্মত্যাগীদের পরিণতিও পরবর্তীতে তাই হয়। জ্যেষ্ঠ সাহাবিরও আবু বকরের সাথে মতভেদ করছিলেন এবং বলছিলেন যারা একত্ববাদ এবং রেসালত মানে কেবল যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে কীভাবে দরবারি হাতে নেওয়া যেতে পারে। কিন্তু হযরত আবু বকর পরম বীরত্বের সাথে বলেন আজকে যদি যাকাত না দেওয়ার অনুমতি দিয়ে দেই ভবিষ্যতে মানুষ নামাজ রোজাও ছেড়ে দেবে আর ইসলাম শুধু নামে মাত্র থেকে যাবে। বস্তুত এমন পরিস্থিতিতে হযরত আবু বকর যাকাত প্রদানে অস্বীকারীদের মোকাবেলা করেন। আর পরিণতি বা ফলাফল যা সামনে এসেছে তা হলো এক্ষেত্রেও তিনি বিজয় এবং সাফল্য লাভ করেন। সকল পথহারা বিকৃত মানুষ আবার সঠিক পথে ফিরে আসে। এই ধারা অব্যাহত আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই আলোচনা অব্যাহত থাকবে। যেভাবে আমার রীতি চলে আসছে যে আজকাল পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে বলছি যে দোয়া অব্যাহত রাখুন, এক্ষেত্রে যেন কোনো আলস্য ভর না করে বিশেষ করে এই দোয়া করুন যে পৃথিবীর মানুষ যেন তাদের স্রষ্টাকে চিনতে পারে, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এটি একমাত্র মাধ্যম বা সমাধান। আল্লাহ তাআলা কৃপা করুন, আমাদের দোয়া তিনি গ্রহণ করুন। এখন আমি এক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব। নামাজের জুমার পর তার জানাজা পড়াব। তিনি হলেন শ্রদ্ধেয় মৌলানা মুবারক নজির সাহেব, যার জানাজা পড়াব। যিনি ক্যানাডা জামিয়ার প্রিন্সিপালও ছিলেন আর ক্যানাডার মোবাইল ইনচার্জও ছিলেন। 8 মার্চ তিনি ইন্তেকাল করেন 87 বছর বয়সে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন, খুবই নিঃস্বার্থ, খোদার উপর ভরসাকারী, দোয়াকারী এবং স্বল্পতুষ্ট এক মানুষ ছিলেন। খুবই দরবেশ প্রকৃতির এক ব্যক্তিত্ব। তাকে দেখে সবসময় আমার প্রকৃত বুজুর্গ দেখেছি বলে এক চেতনাবোধ আমার মাঝে জাগ্রত হতো। তার পারিবারিক পরিচয় তুলে ধরছে। তিনি জামাতের সফল মুবাল্লিগ মৌলানা নজির আহমদ আলী সাহেব এবং শ্রদ্ধেয়া আমেনা বেগম সাহেবের দ্বিতীয় সন্তান ছিলেন। তাদের বংশে আহমদীয় দাসে তাদের দাদা হযরত বাবু ফকির আলী সাহেবের মাধ্যমে, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছিলেন, পরবর্তীতে কাদিয়ানের প্রথম স্টেশন মাস্টার নিযুক্ত হন। কাদিয়ানে তার দাদার ঘরও ছিল যা ফকির মঞ্জিল নামে খুবই পরিচিত ছিল। মৌলানা মুবারক নজির সাহেবের পিতা হযরত মৌলানা নজির আহমদ আলী সাহেব হযরত মসলেহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ অনুসারে 1929 সনে প্রথমে ঘানা কাজ করার সৌভাগ্য হয়। পরবর্তী সের আলিয়ানতে নিযুক্ত 1945 সনে তার পিতা মৌলানা নজির আহমদ নজির সাহেব সের আলিয়ান ফিরেছিলেন। মুবারক নজির সাহেব ও পিতামাতার সাথে সের আলিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফরকালে এক ইমান উদ্দীপক ঘটনা ঘটে, মৌলানা মুবারক নজির সাহেবই এটি বর্ণনা করেন। এই সফর ছিল 3 মাসের দীর্ঘ সফর, সামুদ্রিক জাহাজের সফর ছিল। তখন তার বয়স ছিল 11 বছর। যাত্রার পাশ সফরকালে তার স্বাস্থ্যের অবনতি ঘটে, রোগের লক্ষণাবলী এমনভাবে প্রকাশ পায় যে মনে হচ্ছিল যে প্রাণ রক্ষা হবে না। সামুদ্রিক সফর ছিল তার, এটি যেভাবে বললাম। জাহাজে যখন বসছিলেন বা জাহাজ পরিবর্তন করে অন্য জাহাজে বসছিলেন বা হতে পারে সফর আরম্ভ করার পূর্বের কথা, জাহাজে ওঠার পূর্বে তিনি অসুস্থ হয়ে যান। জাহাজ কর্তৃপক্ষ তার অবস্থা দেখে তার পিতাকে বলে যে আপনার ছেলে আধামোরা, প্রায় শেষ সফর চলাকালে যদি মারা যায়, জাহাজে লাশ রাখার মতো কোনো হিমাগার নেই, কোনো সুযোগ এমন কোনো ব্যবস্থা নেই, তাই আমরা এই সন্তানের কারণে আপনাকে নিতে পারছি না। মৌলানা সাহেব জোর দিয়ে বলেন যে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ, আমাকে সকল মূল্যে জাহাজে বসতে হবে। জাহাজের ব্যবস্থাপক এই শর্তে তাকে জাহাজে বসার অনুমতি দেয় যে আপনি যদি লিখিত দেন যে আপনার ছেলে সফরকালে মারা গেলে তার লাশ সমুদ্রে ফেলে দেওয়ার অনুমতি থাকবে। এই শর্তের কথা যখন ক্যাপ্টেন উল্লেখ করে মুবারক নজির সাহেবের মা কাঁদতে থাকেন মৌলানা নজির আলী সাহেবকে বলেন, এই হলো আমাদের আমাদের পুত্র, আমরা অন্য কোনো জাহাজে চলে যাব। মৌলানা নজির আলী সাহেব তার স্ত্রীকে আশ্বস্ত করেন যে আমি একজন মুবাল্লিগ, যাকে হজরত সাহেব এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, জানি না দ্বিতীয় জাহাজ কখন পাবো, তুমি আশ্বস্ত থাকো, মোবারকের কিছুই হবে না। এটি বলে ক্যাপ্টেনকে পুরো প্রত্যয়ের সাথে তিনি বলেন, কাগজ নিয়ে আসো, কোথায় সাইন করতে হবে। এরপর তাকে অর্থাৎ ক্যাপ্টেনকে বলেন, যদি সে মারা যায় তাহলে তাকে সমুদ্রে ফেলে দিও, কিন্তু একই সাথে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে এর কিছুই হবে না। এটি ছিল খোদার সত্তায় সেই আস্থা এবং ভরসা তার পিতার, যে আমি একজন ওয়াকফে জিন্দেগি তার ধর্ম প্রচারের জন্য বেরিয়েছি, আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন, আমার পরিবার প্রয়োজনের হেফাজত করবেন। আল্লাহ তাআলা কৃপায় সেই 11 বছর বয়স্ক বালক শুধু জীবিতই থাকেনি, বরং 87 বছর জীবন লাভ করে আর ইসলাম ও আহমদীয়তের সেবা করার তৌফিক পেয়েছে। নিজের পিতা পিতামহের পদাঙ্ক অনুসরণে জীবন উৎসর্গ করে এবং সৌভাগ্য লাভ করেন ধর্মীয় সেবার ময়দানে আল্লাহর উপর তাওয়াক্কুলের বা আস্থার বা ভরসার সুমহান দৃষ্টান্ত তিনি। তার শিক্ষাগত যোগ্যতা হলো ডিগ্রি করার পর তিনি ভালো সরকারি চাকরি পান, যেখানে কিছুদিন কাজও করেছেন। এরপর হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু আনহুর আওয়ানে অর্থাৎ আল ফজলে আওয়ানে ঘোষণা পড়েছেন যে মুসলিহ মদ বলেন যে আপনারা সাময়িক হলেও ওয়াকফ করুন। তখন তিনি ইস্তফা দিয়ে দেন চাকরিতে, খলিফা সানির কাছে নিজের সেবা উপস্থাপন করেন। খলিফা সানির নির্দেশে 1963 সনের প্রথমবার ওয়াকফে আরজির জন্য স্যার আলী যান, যেখানে দীর্ঘকাল তার পিতা নজির আলী সাহেব জামাতের কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। তার কবরও সেখানে ছিল, মৌলভী নজির আলী সাহেব সেখানেই সমাহিত রয়েছেন। স্যার আলী পৌঁছে সর্বপ্রথম পিতার কবরে যান। পিতার সেই কথাগুলো তার স্মৃতিপটে অম্লান ছিল, যা জনাব নজির আলী সাহেব 26 নভেম্বর 1945 সনে তার এক বক্তৃতায় উল্লেখ করেছিলেন। তিনি বলেন, আজকে খোদার পথে জেহাদ করা এবং ইসলামকে পশ্চিম আফ্রিকায় প্রচার প্রসারের জন্য যাচ্ছে, জীবন এবং মৃত্যু মানুষের চিরসঙ্গী, আমাদের কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে আপনারা স্মরণ রাখবেন যে পৃথিবীর সুদূর অঞ্চলে ছোট্ট একটি ভূমিখণ্ড আহমদীয়তের বা ছোট্ট ভূমিখণ্ডের মালিক আহমদীয়ত, আহমদীয় যুবকদের জন্য আবশ্যকভাবে সেই স্থানে পৌঁছা এবং সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করা বা সেই ভূমি হস্তগত করা, যে ভূমিকে আমরা কবরের মাধ্যমে দখল করেছি। কথার অর্থ হলো আহমদীয়তের ভূমি আমরা দখল করেছি এক মুবাল্লিগের কবরের মাধ্যমে, আর সেই কবরের কারণে সেই ভূমি তার নিজের, তাই আমাদের কবরের পক্ষ থেকে সবার কাছে দাবি এটাই থাকবে যে সন্তানদের এমনভাবে তরবিয়ত করুন, প্রশিক্ষণ দিন, যে উদ্দেশ্যে আমরা আমাদের জীবন উৎসর্গ করেছি। তার পিতার ওসিয়ত বা নির্দেশ পালন করে মোবারক নজির সাহেব সেখানে পৌঁছেন, পিতার কবরে উপস্থিত হয়ে বলেন, লাব্বাইক, আমি উপস্থিত, আপনার আহ্বানে সাড়া দেওয়ার জন্য এসেছি। স্যার আলিয়নের বিভিন্ন স্থানে তিনি জামাতের কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। এরপর খলিফা মুসা রাবে রহমাহুল্লাহর নির্দেশে 1985 তিনি রাবোয়া ফিরে আসেন। 1985 সনে আফ্রিকা থেকে ফিরে আসার পর খলিফা রাবে রহমাহুল্লাহর সকাশে সাময়িক ওয়াকফের পরিবর্তে স্থায়ীভাবে জীবন উৎসর্গ করার আবেদন করেন, যা হুজুর গ্রহণ করেন। আর 1988 সনে তাকে মুবাল্লিগ হিসেবে কানাডা পাঠিয়ে দেওয়া হয়, যেখানে বিভিন্ন স্থানে মুবাল্লিগ হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। 2003 সনে কানাডায় যখন জামে আহমদিয়া কানাডা আরম্ভ করার পরিকল্পনা হয়, যার মঞ্জুরি খলিফা রাবেই দিয়েছিলেন, আর প্রিন্সিপাল হিসাবে তাকে নিযুক্তিও দেওয়া হয়। তখনও জামিয়া খোলেনি, তার যে খলিফা রাবের জীবদ্দশায় জামিয়া খোলেনি। এরপর খলিফা খামেসের যুগে জামিয়া খুলেছে, আর খলিফা রাবে যেই তাকে প্রিন্সিপাল রাখার, প্রিন্সিপাল নিযুক্ত করার যে সিদ্ধান্ত দিয়েছেন আমি সেটি বলবৎ রাখি। যাই হোক, তিনি জামিয়া আহমদিয়া কানাডার প্রথম প্রিন্সিপাল ছিলেন। 2009 পর্যন্ত তিনি জামিয়াতে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 কানাডার মুবাল্লিগ ইনচার্জ আমি তাকে নিযুক্ত করি। 2018 পর্যন্ত তিনি জামাতের প্রভূত কাজ করার সৌভাগ্য লাভ করেন। তিনি মোট 59 বছর জামাতের কাজ করেছেন। তার সাময়িক ওয়াকফ ছিল স্থায়ী ওয়াকফ। কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে মাওলানা সাহেব অনেক জলসায় এবং প্রোগ্রামে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। তার বক্তৃতাগুলো আপন পর সবাই খুব পছন্দ করত। সুগভীর প্রভাব বিস্তারী বক্তৃতা হতো তার। শ্রোতাদের তিনি মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করতেন। মন্ত্রমুগ্ধের ন্যায় মানুষ তার বক্তৃতা শুনত। 2016 সনে গুয়াটেমালায় আমার প্রতিনিধিত্বে নূর হাসপাতালের ভিত্তি প্রস্তর রাখার তার সৌভাগ্য হয়েছে। এরপর তার তবলিগি বিভিন্ন প্রবন্ধ কানাডা ন্যাশনাল নিউজ, টরন্টো স্টার, অটোয়া সিটিজেনের মতো পত্রিকায় ছাপত। মৌলানা মোবারক নজির সাহেব হযরত মাসিহ মওউদের পুস্তিকা তাজাল্লিয়াত ইলাহিয়া এবং ফাতে ইসলামের ইংরেজি অনুবাদেরও সৌভাগ্য হয়েছে। গার্ল ক্রাইসিসেরও তিনি অনুবাদ করেছেন ইংরেজিতে। তিনি শোকাবহ পরিবারে, তার বর্তমানে স্ত্রী আমতুল হাফিজ নজির সাহেবা এবং তিন পুত্র দুই কন্যা রেখে গেছেন। আমি যেভাবে বলেছি বহু বিশেষত্ব এবং গুণাবলীর আধার ছিলেন, এক আদর্শ ওয়াকফে জিন্দেগি ছিলেন। মুরব্বীদের জন্য তিনি এক অনুকরণীয় আদর্শ ছিলেন। সত্যিকার অর্থে তার জীবন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার এক বাস্তব চিত্র ছিল। সবসময় জামাতের সেবা করেছেন। খলিফা আক্তার আনুগত্যকে তার নিজের জীবনের লক্ষ্য তিনি নির্ধারণ করেছেন। আমি যেভাবে বলেছি, বক্তৃতার দক্ষতাও ছিল। উর্দু ইংরেজি উভয় ভাষায় তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ভাষার উপর। তার স্ত্রী আমতুল হাফিজ সাহেবা লিখছেন যে সারা জীবন পূর্ণ এবং তাকওয়ার মাঝে অতিবাহিত করেছেন। জামাতের এক এক পয়সার জন্য গভীর বেদনা রাখতেন। নিজের জীবন খুবই সাদামাটাভাবে কাটিয়ে দিয়েছেন। সিয়েরা লিওন ছেড়ে আসার পরও সেখানকার অনেক গরিবের স্থায়ীভাবে নীরবে সাহায্য করতেন। তিনি বলেন, আমি একথার সাক্ষী যে তিনি সর্বোত্তম একজন ওয়াকফে জিন্দেগি এবং ওয়াকফে জিন্দেগির পাশাপাশি সর্বোত্তম স্বামী ও স্নেহশীল পিতাও ছিলেন। সবসময় চিন্তায় থাকতেন যে জামাত আমার জন্য এত টাকা খরচ করছে, কীভাবে আমি জামাতের উপকার করতে পারি। প্রায় সময় এই কথার উপর পুনরাবৃত্তি করতেন যে আমি খলিফা আক্তার অসন্তুষ্টি কোনোভাবে সহ্য করতে পারবো না। তার সন্তানরাও পিতা সম্পর্কে ভাবাবেগ প্রকাশ করেছেন। সবাই এই কথাই লিখেছেন যে আমাদের পিতার আল্লাহ এবং পরকালের সুগভীর বিশ্বাস ছিল। খেলাফতের আনুগত্য জামাতের ব্যবস্থাপনার বিষয়ে তার দৃঢ় বিশ্বাস ছিল। খোদার সত্তায় তিনি গভীর আস্থা রাখতেন, তাকল করতেন। প্রায় সময় বলতেন, আল্লাহ আমাকে কখনো পরিত্যাগ করবেন না, আল্লাহ সবসময় আমায় সাহায্য করবেন। আল্লাহর ব্যবহার এমনই ছিল তার সাথে। আর্থিক তারিখে যেখানেই যেতেন অংশ নিতেন। মোবাইল লেগে চার্জ যখন ছিলেন, আমি সাহেব যেখানেই পাঠাতেন, বা এছাড়াও রিটায়ারমেন্টের পরও যখন তার স্বাস্থ্যের অবনতি ঘটে, তাকে কখনো কখনো কাজে লাগানো হতো। যেখানে যেতেন আর্থিক কোরবানির তারিখ করতেন, লোকদের উপরে প্রভাব পড়তো তাই, কারণ নিজে প্রথমে এতে অংশ নিতেন, এরপর জামাতকে নসিহত করতেন। তার বড় মেয়ে বলছেন, আহমদিয়া খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক রাখার পরামর্শ দিতেন। সবসময় জামাতের ব্যবস্থাপনার জন্য ভালোবাসা হৃদয়ে সৃষ্টির চেষ্টা করতেন। তার ইচ্ছা ছিল, বাসনা ছিল, আমরা যেন সবসময় খলিফাতুল মসজিদের প্রতিটি নির্দেশ মেনে চলি। তিনি বলছেন যে বিরলই এমন কোনো বৈঠক বসত যাতে এই বিষয়ের নসিহত করতেন না। তার পত্রপত্রী দহিত্র দহিত্রী যখন একত্রিত হতো, তারা সবাই জানত যে আমাদেরকে বসিয়ে এখন তিনি নসিহত করবেন। আর সবসময় এই কথাই বলতেন, জাগতিক আমাদের জাগতিক কর্মব্যস্ততায় নিমজ্জিত থাকা উচিত নয়। এই বিষয়টি নিশ্চিত করা উচিত আমাদের যে আল্লাহ এবং খেলাফতের সাথে আমাদের যেন সম্পর্ক থাকে। তিনি আরও বলতেন যে জামাতের কাজ তো হয়েই যাবে, তো কোনো সন্দেহ নেই। যদি আপনারা জামাতের কাজ না করেন তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম কাজ করার জন্য মানুষ নিয়ে আসবেন, মানুষ সৃষ্টি করবেন। তার ছোট মেয়ে একটা ঘটনা লিখছেন, সেরা লিওনে এক মসজিদ নির্মাণকালে শ্রমিকরা যখন পারিশ্রমিক দাবি করে, নির্মাণ কাজ চলছিল, পয়সা ছিল না, আমার পিতার কাছে তখন দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু মৌলানা নজির মুবারক মুবারক নজির সাহেব বলেন যে কালকে এসো, তোমাদের পারিশ্রমিক কালকে দিয়ে দেব। সকালে ঘর থেকে তিনি বের হন, মুবারক নজির সাহেব দেখেন যে শ্রমিকরা সামনে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে, তখনও পয়সার কোনো ব্যবস্থাই হয়নি। তখন তিনি শ্রমিকদেরকে বলেন, এখনও টাকা নেই আমার কাছে, কিন্তু আমি দোয়া করছি তোমরা কিছুটা অপেক্ষা করো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অজরেই ব্যবস্থা করবেন। তখনই একটা গাড়ি আসে দ্রুত তার কাছে এবং তাকে খাম ধরিয়ে দেয় যাতে টাকা ছিল, এবং তাকে বলা হয় যে এক ব্যক্তি শুনেছে যে আপনি মসজিদ নির্মাণ করছেন, তাই সে পয়সা পাঠিয়েছে, আপনি পয়সা রাখুন। আমার পিতা এটি জিজ্ঞেস করার সুযোগ পাননি যে পয়সা কে দিয়েছে, গাড়িটি দ্রুত চলে যায়। তার দৃঢ় বিশ্বাস জন্মে যে আল্লাহ তাআলা তার দোয়া শুনেছেন, আর এভাবে তিনি শ্রমিকদের পারিশ্রমিক দিয়ে দেন। এ ছিল খোদার উপর তার আস্থা এবং তাওয়াক্কল, আর আল্লাহর ব্যবহারও তার সাথে এমনই ছিল সবসময়। এমন তাওয়াক্কল, খোদা নির্ভরতা, খোদার সাথে তার এমন ব্যবহারের অনেক ঘটনা আছে, অনেকেই লিখেছেন আমাকে, মুরব্বীরাও লিখেছেন। নিঃসন্দেহে তিনি এমন আলেম ছিলেন যিনি সৎকর্মশীল ছিলেন, এই কারণে তার বক্তৃতার মানুষের উপর সুগভীর প্রভাবও পড়ত, কিন্তু খেলাফতের কাছে সামনে পরম বিনয়ী ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দেন, তার সন্তান এবং প্রজন্মকে তার দোয়ার উত্তরাধিকারী করুন, আর আল্লাহ তাআলা জামাতকে তার মতো নিঃস্বার্থ খাদেম এবং সেবক দান করা অব্যাহত রাখুন। বিশেষ করে জামিয়া কানাডার মুরব্বীরা তার সম্পর্কে অনেক ঘটনা লিখেছে যে কীভাবে তিনি তরবিয়ত করতেন, কীভাবে তাবলিগ করা শিখিয়েছেন, কীভাবে নৈতিক গুণাবলীতে সজ্জিত করেছেন, তাদেরকে কীভাবে ধর্ম শিখিয়েছেন। তারা অনেক জামিয়ার কানাডার মুরব্বীরা অসাধারণভাবে কল্যাণমণ্ডিত হয়েছে। মুরব্বীদের স্মরণ রাখা উচিত, যেমন ঘটনা কেবল স্মরণ রাখার জন্য বা বর্ণার জন্য যেন না হয়, বরং এসব মুরব্বীর এক্ষেত্রে নমুনা এবং আদর্শ হওয়া উচিত। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ.